রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد আজকের পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়ের ইবাদতের আলোচনা করব না। বহুসংখ্যক হাদিসের মাধ্যমে এই দিকগুলোর বর্ণনা পাওয়া যায়, যা প্রচুর হাদিস গ্রন্থ এবং অন্যান্য বইতে বর্ণিত আছে। আমরা চাচ্ছি এখানে কেবল নবীজির ইবাদতের তিনটি দিক নিয়ে আলোচনা করতে। এক, চিন্তা গবেষণা, দুই, জিহাদ, তিন, জিকির ও দোয়া। প্রকৃত অর্থে তার জীবনের পুরোটা, বলা উচিত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ইবাদত। তার প্রতিটি আমল হলো এক একটি জীবন্ত দৃষ্টান্ত, যা প্রতিটি মুসলমানের অনুকরণ করা এবং তার পথের অনুসরণ করা একান্ত অপরিহার্য। আল্লামা কাস্তালানী রহমাহুল্লাহ তার মাওয়াহিব গ্রন্থে বলেন, বান্দা তার প্রতিপালকের যত নিকটতর হবে আল্লাহর জন্য তার সাধনাও তত বেশি হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে ইবাদত পালনে সর্বাধিক পরিশ্রমী ও উদ্যমী। মৃত্যু পর্যন্ত তিনি এমন ইবাদতের প্রতি যত্নবান ছিলেন। প্রথমেই আসছি চিন্তা গবেষণার ইবাদত নিয়ে। আবু ওয়াইল রাহেমাহুল্লাহ বলেন, নুহাইক ইবনে সিনান নামক এক ব্যক্তি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। সে বলল, আমি নামাজের এক রাকাতে বড় সূরা পড়ব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কবিতার মতো দ্রুত পড়বে? অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু তা তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে না, কিন্তু সে যদি আন্তরিকভাবে পড়ত তাহলে তা তার অন্তরে বদ্ধমূল হতো এবং উপকার লাভ করত। কোরআন কেবল তেলাওয়াতের জন্যই নাজিল হয়নি, বরং নাজিল হয়েছে মানুষ যেন প্রথমে নিজের জীবনে এবং পরবর্তী ধাপে সামাজিক জীবনে আয়াতের বিধান বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে বারংবার বলেছেন, লি কওমি ইয়াতাযাক্কারুন, লি কওমি ইয়াতাফাক্কারুন, লি উলিল আলবাব, লি কওমি ইয়াকিলুন, অর্থাৎ উপদেশ গ্রহণকারী, চিন্তাশীল, বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য। নিশ্চয়ই বিবেক খাটানো ও চিন্তাভাবনা করা আল্লাহ তাআলার অন্যতম একটি আদেশ এবং তার ইবাদত ও আনুগত্যের মধ্যে সামিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি আমার খালা মাইমুনার ঘরে এক রাতে থাকলাম। দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন, এরপর শুয়ে পড়লেন। যখন রাতের তৃতীয় প্রহর হল তিনি উঠে বসলেন এবং আকাশের দিকে তাকিয়ে পাঠ করলেন,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বহু নিদর্শন রয়েছে বিবেক বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য। সূরা আলে ইমরান আয়াত 190। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, দাঁত মাজন করলেন এবং 11 রাকাত নামাজ পড়লেন। কিছুক্ষণ পরেই বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে বের হলেন এবং ফজরের নামাজ পড়লেন। হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী বলেছেন, কোনো এক সফরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরে রাখার নিয়ত করলাম, দেখব নামাজে তিনি কেমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়া হলে রাতের কিছু অংশ ঘুমালেন, এরপর ঘুম থেকে উঠে দিগন্তের দিকে তাকিয়ে বললেন,
ওয়া কফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই। আমাদেরকে তুমি দোজকের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই তুমি যাকে দোজকে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে, আর জালেমদের জন্যই তো সাহায্যকারী নেই। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো, তাই আমরা ইমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রাসূলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খিলাফ করো না। সূরা আলে ইমরান আয়াত 191-94। তারপর তিনি তার নামাজের কথা উল্লেখ করলেন। বর্ণিত দুটি হাদিসের প্রথম হাদিসে এই আয়াতটি তিলাওয়াতের সময় আকাশের দিকে তাকানোর কথা এসেছে, এবং দ্বিতীয় হাদিসে এসেছে দিগন্তের দিকে তাকানোর কথা। আর কেনই বা নবীজি তেমন করবেন না? অথচ কোরআনে এইসব আয়াত আমাদের সামনে বর্ণনা করেছে যে জ্ঞানীরা আয়াতগুলো তিলাওয়াত করেই ক্ষান্ত হন না, বরং তাতে গভীরভাবে চিন্তাভাবনা করে থাকেন। পূর্বশরীদের চিন্তার ইবাদত। পূর্বশরীদের জবানি থেকে বহু বক্তব্য বর্ণিত হয়েছে যা এই ইবাদতের প্রতি তাদের গুরুত্বারোপ ও যত্নবান হবার প্রমাণ বহন করে। হাসান আল বাসরি রহমাহুল্লাহ আমির ইবনে আব্দ কায়েস রহমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, আমি একজন দুইজন তিনজন নয় অনেক সাহাবিদের বলতে শুনেছি, ইমানের আলো অথবা জ্যোতি হল চিন্তা গবেষণা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, চিন্তা ভাবনা করে ধীর গতিতে দুই রাকাত নামাজ পড়া ভুলো মন নিয়ে সারা রাত ধরে ইবাদত করার চেয়ে উত্তম। আবু সুলাইমান দারানী রহমাহুল্লাহ বলেন, আমি ঘর থেকে বের হবার পর যে জিনিসে দৃষ্টি পড়ে, দেখি আমার উপর রয়েছে আল্লাহর নিয়ামত এবং আমার জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। হাসান আল বসরি রহমাহুল্লাহ বলেন, কিছুক্ষণের চিন্তা ভাবনা রাতভর নামাজের থেকে উত্তম। সুফিয়ান ইবনে উয়াইনা রহমাহুল্লাহ বলেন, চিন্তা একটি আলো যা মানুষের অন্তরে প্রবেশ করে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাহুল্লাহ বলেন, আল্লাহর স্মরণ সম্পৃক্ত আলোচনা একটি ভালো কাজ বটে, তবে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা উত্তম ইবাদত। তার সম্পর্কে বর্ণিত আছে, একবার সতীর্থবর্গের সামনে তিনি কাঁদছিলেন। কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, পৃথিবী ও এর কামনা নিয়ে ভাবলাম। তাতে এই শিক্ষা পেলাম যে সমস্ত আস্বাদ ও কামনা শেষ হয়ে যাবে, এক পর্যায়ে তা বিষাদে পরিণত হবে। নিশ্চয়ই পৃথিবীতে রয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। মুহাম্মদ বিন ওয়াসি রহমাহুল্লাহ বলেন, বসরার এক ব্যক্তি আবু যর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তার স্ত্রীর কাছে গিয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তিনি সারা দিন ঘরের কোণে বসে চিন্তা ভাবনা করতেন। হাসান আল বসরি রহমাহুল্লাহ বলেন, যার কথা প্রজ্ঞাপূর্ণ হবে না তা অনর্থক, যার নীরবতা চিন্তার কারণ হবে না তা গলদ, এবং যার দৃষ্টি শিক্ষা গ্রহণের জন্য হবে না তা অহেতুক। চিন্তা গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর এখন আসছি আমরা জিহাদ সম্পর্কে। জিহাদ একটি ইবাদত। ইসলামবেত্তাদের বিরাট একটি অংশের অভিমত হচ্ছে, আল্লাহর পথে জিহাদ করা ইসলামের ষষ্ঠতম রোকন। কোরআনে বহু সংখ্যক আয়াতের মাধ্যমে জিহাদের নির্দেশ দিয়েছে এবং মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি ইসলামের রোকন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আমি কি তোমাকে শীর্ষ বিষয়ে তার ভিত্তি এবং তার সর্বোচ্চ চূড়ার কথা বলবো না? সকলে আমরা বললাম, অবশ্যই বলুন আল্লাহ রাসূল। তিনি বললেন, শীর্ষ বিষয় হচ্ছে ইসলাম, তার ভিত্তি হল নামাজ, আর সর্বোচ্চ চূড়া হল জিহাদ। কোনো যুদ্ধ আল্লাহর পথে জিহাদ বলে গণ্য হবে তখনই যখন তা আল্লাহর বাণীকে সমুন্নত করার উদ্দেশ্যে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর বাণীকে সমুন্নত করার লক্ষ্যে যুদ্ধ করবে সেই আল্লাহর পথে জিহাদ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে গেছেন তার সুদীর্ঘ জীবন জুড়েই, হোক তা মক্কাতে কিংবা মদিনায়। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠকদের মোটেই অজানা নয়। তিনি মক্কায় থাকতে মুশরিকদের বিরুদ্ধে লড়েছেন, এরপর মদিনায় গিয়ে মুনাফিক ও কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন, গাজওয়া যুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়েছেন, সারিয়া যুদ্ধে সাহাবিদের পাঠিয়েছেন। মৃত্যুর প্রাককালে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি সেনাদল পাঠিয়েছেন, যারা মদিনার সীমানা পার হতে যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়।
অথচ ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিজ হাতে তিনি পতাকা তুলে দিয়েছিলেন। জিহাদ একটি চলমান ইবাদত, জিহাদ চলতে থাকবে মানুষের শেষে এই মহাবিশ্বের সকল কর্তৃত্ব আল্লাহর হাতে চলে যাওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন,
وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ।
তোমরা ওদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না ফাসাদ নিঃশেষ হয় এবং আনুগত্য পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। সূরা আনফাল আয়াত ৩৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল অনবরত কিয়ামত পর্যন্ত বিজয়ী বেশে সত্যের পক্ষে জিহাদ করতে থাকবে। সালামা ইবনে নুফাইল কিন্দি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এক ব্যক্তি বলল, আল্লাহ রসুল, লোকজন ঘোড়াগুলো দুর্বল করে ফেলেছে, অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে, তারা বলছে আর জিহাদ নেই, যুদ্ধ তার সামগ্রিক বোঝাসহ থেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে বললেন, তারা মিথ্যা বলছে, এখনই যুদ্ধের সময় হয়েছে, আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত সর্বদাই সত্যের পক্ষে লড়তে থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ চলতে থাকবে আমি প্রেরিত হওয়া থেকে নিয়ে দাজ্জালের সাথে লড়াইকারী আমার সর্বশেষ উম্মত পর্যন্ত। জিহাদ থেমে যাওয়া সম্ভব কিভাবে হবে? আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের অবস্থান সম্পর্কে বলেছেন,
ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا
কাফেররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যেই পর্যন্ত না ওরা তোমাদের ফিরিয়ে দিচ্ছে তোমাদের ধর্ম থেকে যদি ওরা সক্ষম হয়। সূরা বাকারা আয়াত ২১৭। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি ওদের ধর্মের অনুসারী হয়ে যান। সূরা আল বাকারা আয়াত ১২০। বহুসংখ্যক আয়াত ও হাদিসে মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সরঞ্জাম সংগ্রহ এবং শক্তি সঞ্চয়ের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান করেছেন। প্রস্তুতি গ্রহণের তিনটি দিক রয়েছে, মানসিক, শারীরিক ও বস্তুগত। মানসিক প্রস্তুতি, প্রত্যেক মুসলমানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সে জিহাদের আমলে শরিক হওয়া ও যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। কোনো ব্যক্তিরই জিহাদ থেকে বিরত থাকার অনুমতি নেই। শুধু কোরআনে যেসব রুগ্ন ও বিকলাঙ্গ মানুষকে ছাড় দেওয়া হয়েছে তারা ছাড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেছে অথচ কখনো জিহাদ করেনি এবং তার অন্তর জিহাদের তামান্নাও করেনি, তবে সে মুনাফেকদের দলভুক্ত হয়ে মারা গেছে। যে মুসলমান জিহাদ বিষয়ক আয়াত তিলাওয়াত করে এবং জিহাদের ফজিলত সম্বলিত হাদিস অধ্যয়ন করে এবং যে মুসলমান মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে ভয় পায়, তাদের উচিত নিজের পক্ষ থেকেই আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের জন্য ছুটে যাওয়া। এভাবেই ইসলাম মানুষের অন্তরের পরিবেশকে জিহাদের জন্য প্রস্তুত করে তোলে। সুতরাং রাষ্ট্রীয় চাপের কারণে নয়, বরং জান মাল খরচ করে ইমানি প্রেরণায় মুসলিমদের জিহাদে ছুটে যেতে হবে। শারীরিক প্রস্তুতি, আল্লাহর পথে জিহাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিভিন্ন রকমের শরীরচর্চার প্রতি উৎসাহ দিতেন, যেন তার দেহ সুগঠিত হয় এবং যুদ্ধের ময়দানে সে শক্তিমত্তার পরিচয় দিতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঘোড়দৌড় ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদির প্রতি তাদের মনোযোগী করতেন, নিজেও উপস্থিত থাকতেন এবং তাদের সাথে অংশগ্রহণ করতেন, তীর নিক্ষেপে উৎসাহ প্রদান করেছেন এবং নিক্ষেপ কর্মে উৎসাহ প্রদানের জন্য তিনি বলেছেন, যে ব্যক্তি তীর নিক্ষেপের পদ্ধতি জেনেছে এবং তা থেকে বিরত থেকেছে সে আমাদের দলভুক্ত নয়। অথবা তিনি বলেছেন, সে নাফরমানি করছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তোমরা সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। শুনে রাখো, নিক্ষেপণই আসল শক্তি, নিক্ষেপণই আসল শক্তি, নিক্ষেপণই আসল শক্তি। অন্য হাদিসে তিনি বলেন, তোমাদের কেউ যেন তীর দিয়ে খেলতে অপারগ না হয়। এভাবেই তিনি খেলাধুলার চেষ্টাকেও কাঙ্ক্ষিত কাজে বদলে দিয়েছেন, কেননা দিনের মধ্যে অনর্থক কাজের কোনো জায়গা নেই, কারণ সময় অনেক মূল্যবান, অনর্থক কাজে সময় নষ্ট করার কোনো মানে নেই। তাই ঘোড়ায় আরোহণের অনুশীলন এবং ঘোড় দৌড়ের চর্চা করা উচিত, যেহেতু ইসলাম এই বিষয়ে উদ্বুদ্ধ করেছে। তবে যদি ইসলাম যে উদ্দেশ্য নির্ধারণ করেছে তা ব্যতীত ভিন্ন নিয়তে শেখা হয় তাহলে কোনোই উপকার হবে না। হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ঘোড়া তিন প্রকারের। এক প্রকার মানুষের সওয়াবের কারণ, এক প্রকার মানুষের দোষ ত্রুটির আবরণ, আরেক প্রকার মানুষের পাপের বোঝা। এরপর তিনি বলেন, যে ব্যক্তি তার ঘোড়াকে অহংকার ও লোক দেখানোর জন্য বাঁধে এবং মুসলমানদের বিরুদ্ধে পরিচালনা করে তার জন্য তা পাপের বোঝা। বস্তুগত প্রস্তুতি, যুদ্ধের পরিস্থিতিতে কেবল মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকলেই হয় না, বরং অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের প্রস্তুতি দরকার আছে। কোরআনে বিষয়টি স্পষ্ট করে আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলেন,
اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ
আর তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য তোমাদের সাধ্যানুযায়ী সমশক্তি ও পালিত ঘোড়ার দল প্রস্তুত রাখো, যার দ্বারা তোমরা ভীত সন্ত্রস্ত রাখবে আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের। সূরা আনফাল আয়াত 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্র তৈরি এবং যুদ্ধ সরঞ্জাম প্রস্তুতকরণে মনোযোগী হবার প্রতি উৎসাহ প্রদান করেছেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা একটি তীরের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। নির্মাতা, যে তার নির্মাণে কল্যাণের প্রত্যাশা করেছে, নিক্ষেপকারী এবং যে কুড়িয়ে দিয়েছে। জিহাদের পর যে তৃতীয় বিষয়টি ছিল তা হচ্ছে জিকির ও দোয়া। আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তিলাওয়াত, এবং জবানের মাধ্যমে আদায়কৃত ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াতের চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। আর প্রয়োজন মিটানোর সর্বোত্তম পন্থা হচ্ছে দোয়া। আল্লাহ তাআলা বলেন,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
জেনে রাখো অন্তরসমূহ আল্লাহর শরণেই প্রশান্তি পায়। সূরা আর রাদ আয়াত 28। আল্লাহ তাআলা আরো বলেন,
হে
ইমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করতে থাকো। সূরা আহজাব আয়াত 41 এবং 42। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সময়ই আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। আবদুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, আল্লাহ রাসূল, শরীয়তের অধিক বিধিবিধান পালন করা আমার জন্য কষ্টকর, এমন কিছু বলে দিন যা সর্বদা পালন করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা আল্লাহর জিকিরে যেন তোমার জবান তরতাজা থাকে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন এবং মানুষকে জিকিরের উপদেশ দিতেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী অবস্থানকারী দল অনেক অগ্রসর হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, একাকী অবস্থানকারী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারীরা। তিনি আরও বলেন, কোন এক জামাত আল্লাহর জিকির করতে বসলেই ফেরেশতারা তাদের ঘিরে ফেলে, রহমত তাদের আচ্ছাদিত করে ফেলে এবং তাদের ওপর প্রশান্তি বর্ষিত হতে থাকে। আর আল্লাহ তাআলা তার নিকটতর ফেরেশতাদের মধ্যে তাদের সম্পর্কে আলোচনা করেন। জিকির দুই ধরনের, সাধারণ সময়ের জিকির এবং নির্দিষ্ট সময়ের জিকির। সময়ের সঙ্গে নির্দিষ্ট জিকির সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, 3 33-এ 99 হবে, সুতরাং 100-তে পূরণ করার জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমরা শোবার পূর্বে 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার 10 জন দাস মুক্ত করার সমান সওয়াব হবে, 100টি নেকি লেখা হবে, 100টি পাপ মুছে দেওয়া হবে। সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে হেফাজত থাকবে এবং তার থেকেও অধিক আমলকারী না হলে কেউ তার থেকে বেশি ফজিলত লাভ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়বে তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুটি বাক্য রহমানের নিকট অধিক প্রিয়, জবানে হালকা এবং পরকালে মিজানের পাল্লায় ভারী হবে, তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে দোয়া করতেন, আজানের পর, নামাজের পর, খুতবাতে, নামাজে, রোজার পরের হজে, সর্বদা দোয়া করাকে তিনি নিজের রীতি বানিয়ে নিয়েছিলেন। বান্দা কোনো অবস্থাতেই দোয়া পরিত্যাগ করতে পারে না, একদিনের জন্যও না, কারণ সে প্রতিটি মুহূর্তে প্রত্যেক কাজে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। কোরআনে বহু আয়াত দোয়া সম্পর্কে বর্ণিত হয়েছে। দোয়া এমন একটি ইবাদত হওয়া সত্ত্বেও মানুষ নিজের সংকটের সময়ই কেবল দোয়ার প্রয়োজনীয়তা অনুভব করে এবং আল্লাহর শক্তিমত্তা ও দয়াময়তা ও রিজিক প্রদান বিষয়ে তার সুন্দর সুন্দর নামের অর্থ বুঝতে পারে। মজলুম ব্যক্তি জালিমের জন্য বদদোয়া করতে গিয়ে ইয়া আল্লাহ, ইয়া কওই বলে ডাকে। কঠিন দুর্দশায় পতিত হলে সে ইয়া রহিম বলে আল্লাহর কাছে রহমত প্রত্যাশা করে। রিজিকের সংকীর্ণতা কারো দেখা দিলে ইয়া করিম, ইয়া রাজ্জাক বলে তাকে ডাকে। এভাবে মুমিন বান্দা আল্লাহর কাছে তার যাবতীয় প্রয়োজনের বিষয়ে আশ্রয় চেয়ে নিজেকে নিরাপদ বোধ করে। এটাই হচ্ছে বান্দাগি ও আবদিয়াত। তাই দোয়া একটি ইবাদত। দোয়া করার সময় কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন প্রত্যয়ের সাথে চায়, এভাবে যেন না চায় যে হে আল্লাহ, তোমার ইচ্ছা হলে আমায় কিছু দাও, কারণ এটা তার পছন্দ নয়। প্রার্থনায় জোর দিয়ে বলার পর দ্বিতীয় যে বিষয়টি আসে তা হচ্ছে হালাল খাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বললেন, দীর্ঘ সফরের কারণে যে ধুলিমাখা হয়ে আছে, সে প্রতিপালকের দরবারে হাত তুলে ডাকে, হে আমার রব, হে আমার প্রতিপালক, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, হারামের দ্বারা তার সামগ্রিক পাথেয় তৈরি, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? জলদি কবুলের কামনা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কেউ বলে দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। তোমাদের যে কারো দোয়া কবুল করা হবে যখন সে কবুলের ব্যাপারে তাড়াহুড়া করবে না। দোয়ায় বারবার মিনতি করা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন 3 বার করতেন, আর যখন কিছু চাইতেন 3 বার চাইতেন। ব্যাপক অর্থবোধক দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থবোধক দোয়া পছন্দ করতেন, এছাড়া অন্য দোয়া করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ও সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না, সন্তানের বিরুদ্ধে হাত তুলো না এবং সম্পদের বিরুদ্ধে প্রার্থনা করো না। হতে পারে এমন মুহূর্তে বদদোয়া করেছ যখন কবুল হওয়ার সময়, আর আল্লাহ তা কবুল করে ফেলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল করা হয়, কোনো সন্দেহ নেই। 1. পিতামাতার দোয়া, 2. মুসাফিরের দোয়া, 3. মাজলুমের দোয়া। প্রিয় শ্রোতামণ্ডলী, এই রমাদানে এই সিরিজের মাধ্যমে আমরা নবীজিকে আরও একটু কাছ থেকে জানার চেষ্টা করেছি, তার জীবনের বিভিন্ন ঘটনা, আচরণ, দর্শন থেকে আলোচনা করার মাধ্যমে। এই পর্বের মাধ্যমে এই সিরিজ শেষ হচ্ছে, কিন্তু সারা জীবন আমাদের যে দায়িত্ব ও কর্তব্য জারি থাকবে তা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ রাসূলের অনুকরণ ও অনুসরণ করা। তার অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহর অনুসরণ, আর আল্লাহর অনুসরণের মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখিরাতে মুক্তি। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নতের অনুসারী হয়ে চলার তৌফিক দেন। وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته
Raindrops Media এর অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg 2015